প্রিয় শ্রোতা বন্ধু, ভোরের মিষ্টি মধুর আলোয় গ্রহণ করুন জীবনবাণীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আলোর কাছে অন্ধকার মুখ লুকায়, আলো জীবনকে করে তোলে কর্মময় ব্যস্ত, কিন্তু অন্ধকার জীবনকে করে তোলে গতিহীন। প্রত্যেকেই আলোর গতিশীল হতে চায়। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে জানা যায় যে তিনি জগতের জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ নেই। প্রিয় বন্ধু, আপনার জীবনে যদি কোনো অন্ধকার নেমে আসে এবং আপনি সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছেন, তাহলে হাত বাড়ান। জীবনবাণীর আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন ঈশ্বর আপনার দিকে হাত বাড়িয়ে রয়েছেন। ধরুন তার হাত, বেরিয়ে আসুন, আপনার জীবনে আলো প্রকাশিত হোক। সেই আলোতে আপনি কিভাবে প্রবেশ করবেন, পথ দেখাবে জীবনবাণীর আলোচনা। বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। আমাদের মোবাইল নম্বর 9433497235। আবার বলছি 9433497235। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোজ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহানগরে আপনি এবং পরিবারস্থ সকলেই ভালো আছেন। আজকের জীবনবাণী অনুষ্ঠানে আপনাদের কাছে আমি বাইবেলের পুরাতন নিয়মের মালাখী ভাওবাদী পুস্তক থেকে আলোচনা করব। যদি আপনার বাড়িতে বাইবেল আছে, তবে নিশ্চয় করে সামনে নিয়ে বসবেন, আর সঙ্গে সঙ্গে কলম এবং একটি নোট বইও রাখবেন, যেন দরকারি বিষয়গুলো চটপট লিখে নিতে পারেন এবং সময় পেলে তা খুলে ধ্যান করতে পারেন। ঈশ্বরের বাক্য শুধু শোনাই যথেষ্ট নয়, পাঠ করাই যথেষ্ট নয়, কিন্তু তা ধ্যান করা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা দেখি বাইবেল শাস্ত্রাংশ 66খানা পুস্তক নিয়ে, তার মধ্যে 39খানা পুস্তক রয়েছে পুরাতন নিয়মে, নতুন নিয়মে রয়েছে 27খানি পুস্তক। পুরাতন নিয়ম আমরা দেখি সেই আদি থেকে, অর্থাৎ সৃষ্টি থেকে প্রভু যীশু খ্রিস্টের আগমনের পূর্ব পর্যন্ত, আর বাইবেলের নতুন নিয়মে 27টি পুস্তক প্রভু যীশুর আগমন থেকে শুরু করে আমরা দেখি জগতের শেষকাল এবং অনন্তকাল সম্পর্কে বর্ণনা করে। তাই আপনি নিশ্চয়ই একটি বাইবেল সংগ্রহ করুন এবং ঈশ্বরের বাক্য পাঠে, ধ্যানে এবং সেই বাক্য পালনে অর্থাৎ বাধ্যতায় মনোযোগ দিন। দেখুন, আপনার জীবনে আশীর্বাদ নিশ্চয়ই নেমে আসবে। আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে মালাখী ভাওবাদী পুস্তক, অর্থাৎ বাইবেলের পুরাতন নিয়মের শেষ বই থেকে আলোচনা করছি। একটা কথা আগেই বলে রাখি যে এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনি যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন অথবা আপনি আরও বেশি জানতে চান, আপনার উৎসাহ আছে, আকাঙ্ক্ষা আছে, অথবা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি বিশেষ আত্মিক অনুগ্রহ আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন, তবে নিশ্চয় করে আমাদেরকে লিখে জানাবেন। আমরা একের অধ্যায় 6-7 পদ পাঠ করি, যা লেখা রয়েছে 1370 পৃষ্ঠায়। পুত্র পিতাকে এবং দাস প্রভুকে সমাদর করে। ভালো, আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়? হে যাজকগণ, তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, তোমাদিগকেই বাহিনীগণে সদাপ্রভু এই কথা কহেন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি? তোমরা আমার যজ্ঞবেদীর উপরে অশুচি খাদ্য নিবেদন করিতেছ, তথাপি বলিতেছ, কিসে তোমাকে অশুচি করিয়াছি? সদাপ্রভুর মেজ তুচ্ছ, ইহা বলাতেই তাহা করিতেছ। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন এই সময় আমরা প্রার্থনায় নিজেদেরকে অবনত করি। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলা, তাই সকলে চোখ বন্ধ করি, মাথা নত করি এবং হাত জোড় করি, প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। আজকের এই সুন্দর সময়ে সুযোগ তুমি আমাদের প্রত্যেককে দিয়েছ, যেন তোমার বাক্যের নিকটবর্তী হয়ে আমরা যেন তোমার বাক্যের আয়নায় নিজেদেরকে দেখতে পাই। তুমি জানো আমরা দুর্বল, অসহায়, পাপিতাপি, অধার্মিক, কিন্তু তুমি মহান ঈশ্বর। তাই তোমার হাতে নিজেদের জীবনকে সমর্পণ করি এবং বলি, প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদেরকে চালিত করো, তোমার বাক্য দ্বারা আমাদেরকে নবায়িত করো। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো। আমি আজকের দিনে বিশেষ করে প্রার্থনা করি প্রত্যেক পরিবারের জন্য। প্রত্যেক পরিবারকে সুন্দর করো, আদর্শ করো। পরিবারে যে অভাব আছে প্রভু, তা তুমি যীশুর নামে তুমি দূর করে দাও। তোমার উপরে নির্ভরতারূপ জীবনযাপন করতে তুমি প্রত্যেককে সাহায্য করো, যেন আমাদের গৃহ যেন জ্যোতি গৃহ হয়, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তোমার আলোকে আমরা প্রতিফলিত করতে পারি। তুমি আমাদের অযোগ্যতা, অপরাধ ক্ষমা করো, আমাদের জীবন মন প্রাণ আমরা তোমাদের সমর্পণ করি। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, তোমার শান্তি এবং নিরাপত্তা দ্বারা ঘিরে রাখো। ধন্যবাদ, গৌরব, মহিমা তোমাকে দান করে এ প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম। দয়া করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে মালাকি ভাববাদী পুস্তকের প্রথম অধ্যায়, বিশেষ করে 6 এবং 7 পদ নিয়ে আলোচনা করব। 6 পদে আমরা পেয়েছি, বলা হয়েছে যে পুত্র যদি পিতাকে এবং দাস প্রভুকে সমাদর করে, ভালো, আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়, আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়। হে যাজকগণ, তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, তোমাদিগকেই বাহিনীগণে সদাপ্রভু এই কথা কহেন, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি। ঈশ্বর শুধুমাত্র ব্যক্তিগতভাবে কারো পিতা তাই নয়, কিন্তু তিনি সমগ্র ইসরায়েল জাতির পিতা। সমগ্র জাতিকেই পুত্র বা সন্তান হিসাবে আহ্বান করেছেন, সেই বিষয় এই পদে স্মরণ করিয়েছেন যে ইসরায়েল জাতির সঙ্গে তাঁর সম্পর্কটা কি। আবার তিনি প্রভুও, সেক্ষেত্রে মসি, দাউদ ইত্যাদি ভক্তগণ ঈশ্বরের দাসও কি ছিলেন না? ছিলেন। দাসরূপে অথচ পুত্ররূপে ঈশ্বরের কাছে আমরা সন্তান হয়ে কি তাঁকে ভয় ও ভক্তি, সমাদর ও প্রেম করব না? জাতির মধ্যে ঈশ্বর সেই বিষয়ে ত্রুটি লক্ষ্য করেছেন, আর সেই জন্যই এই প্রশ্ন। যাজকদেরকেও লক্ষ্য করেছেন ঈশ্বরের প্রতি সেবাকার্যে তাদের অবজ্ঞা, কিন্তু তবু যাজকেরা প্রশ্ন করেছেন যে কিভাবে তারা ঈশ্বরের নাম অবজ্ঞা করেছেন, কেননা তাদের অপরাধ তাদেরকে অন্ধত্বে আহত করেছে। প্রিয় ভাই বোন, এই একটি বিষয় আমাদের প্রত্যেকের জীবনে মনে রাখা দরকার। আজকে যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করছি, আমি অনেক জায়গায় অনেক সময় দেখেছি ঈশ্বরের বাক্য বলার পরেও অনেক মানুষ এমন প্রশ্ন করেন, সমস্ত বিষয় বলার পর তাদের জীবনে কোনো রেখাপথই করে না। তারা তারপরে বলেন আমি ঠিক আছি, তারা বলেন সব ধর্ম এক, তারা বলেন যে কোনোভাবে ঈশ্বরের কাছে যাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তার উত্তর আপনারা আজকের পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যে অপরাধ আমাদেরকে অন্ধত্বে আহত করে। অপরাধের সঙ্গে আরেকটি কথা বলবো, আমাদের অহংকারও আমাদের অন্ধত্বে নিয়ে যায়, তাই তারা নিজেদের দোষ দেখতে পায় না। তাদের ধারণা, আমরা তো মন্দিরে নিয়মিতই যাচ্ছি, আমরা তো রীতিনীতি অনুষ্ঠান সমস্তই, এমনকি যাবতীয় নিয়ম পালন করে চলছি, ফলে আমরা বিশ্বস্ত। আর বলতে গেলে আমরাই তো জাতির স্তম্ভস্বরূপ, ইসরায়েল জাতির ভিত্তি। এত সমস্ত সত্ত্বেও ঈশ্বর কিনা বলছেন তাকে আমরা অবজ্ঞা করছি, কিভাবে করছি? মানুষের ধারণা, অসভ্য বা সভ্যতা সংস্কৃতির আলো যাদের মধ্যে নেই, তাদের সন্তানেরা পিতামাতাকে মান্য করে না। কিন্তু আজকের সভ্য জগতে সন্তানদের কেমন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধু? কিন্তু মান্য করা উচিত। ঈশ্বর সন্তানদের প্রতি নির্দেশগুলো বলেছেন যে পিতামাতা চায় সন্তান তাদের ভক্তি করুক, ভালোবাসুক। প্রভুরা চায় দাসগণ তাদের মান্য করুক। এই আচরণই তো শোভনীয়। কিন্তু সেই সূত্র অনুযায়ী ঈশ্বরকে তো যাজকেরা যথাযোগ্য দিচ্ছে না। ইসরায়েল জাতির কাছে তারা সম্মান সমাদর কিছুই পান না। তাদের ব্যবহার ঈশ্বরের আঘাতজনক। তারা যা কিছু করছে সে সবই বাহ্যিক। সেই দিনের সেই জেরুসালেমের মন্দিরে যদি আপনি দেখতেন, তবে কত মানুষকে দেখতে পেতেন। তারা আসত তাদের উৎসর্গীকরণ কাজের উদ্দেশ্যে, কিন্তু লক্ষ্য করলেই দেখতে পারতেন বা দেখতে পাবেন যে তারা এক নিয়ম রীতিনীতি অনুসারে তাদের উৎসর্গ প্রদান করত। সত্যি কথা বলতে কি, অনেকে তাদের সেই সমস্ত আচার আচরণে তাদের ধর্মীয় বলে গণ্য করত, কিন্তু প্রকৃতপক্ষে তারা থাকত ঈশ্বর হতে বহু বহু দূরে। তাহলে ঈশ্বরের নাম অবজ্ঞা করা ছাড়া আর কি বা হতে পারে? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকের ঈশ্বর আমাদের কাছে এক গভীর প্রশ্ন করেছেন। যদি পুত্র পিতাকে দাস প্রভুকে সমাদার করে, আজকের আমরা আমাদের জীবন্তে ঈশ্বরকে কতটা সমাদার করি? আমরা কিন্তু মনে মনে ভাবি ঈশ্বরকে খুব ভালোবাসি। অনেকে ঈশ্বরকে গলায় ঝুলিয়ে রাখেন, আংটিতে পড়ে থাকেন, ইত্যাদি ইত্যাদি। এটি ঈশ্বরকে কখনো সন্তুষ্ট করে না, এটা আপনি নিজেকে সন্তুষ্ট করছেন। ঈশ্বর চান আমরা তাকে আমাদের হৃদয়ে রাখব, তার বাক্যের মধ্যে জানব। কেমনভাবে ঈশ্বরকে রাখা যায়? তার বাক্য পাঠের মধ্যে দিয়ে। আপনি যদি ঈশ্বরের বাক্য না পাঠ করেন, যদি তাকে না জানেন, কেমনভাবে তাকে আপনার হৃদয়ের মধ্যে রাখবেন? কোনো মানুষকে যখন আপনি ভালোবাসেন, তখন তার সম্পর্কে আপনি জানেন, তার চরিত্র, তার স্বভাব, তার ভালো দিকগুলো, তখনই তাকে আপনি ভালোবাসতে শেখেন, অন্তরে তার স্থান থাকে। ঠিক তেমনি ঈশ্বরকে যদি আপনার আমার অন্তরে রাখতে হয়, তাহলে কত না অধিক তাঁর সম্পর্কে আমাদের জানা দরকার। আর তাকে যদি সত্যি ভালোবাসি, তাহলে আমরা অন্তরে রাখব। রীতিনীতি পালন ঈশ্বরের প্রতি প্রেম নয়। ঈশ্বর রীতিনীতিকে সর্বদা ঘৃণা করেছেন। আপনি দেখুন যিশয় ভাববাদী পুস্তকের 1 অধ্যায়, তোমরা আমার সমস্ত জায়গাকে তোমরা অপবিত্র করেছ তোমাদের আগমনে, এই কথা ঈশ্বর বলছেন। বৃথাই তোমাদের ধূপদাহ, বৃথাই তোমাদের ধর্মকর্ম, বৃথাই তোমাদের পর্ব পালন। আজকে পৃথিবীতে ধর্মের নামে পর্ব পালনই হচ্ছে, আলোয় ভরে যাচ্ছে, চিৎকা চাচামেচিতে কোলাহলে মুখর হচ্ছে, ঈশ্বরের প্রশংসা গান সেখানে স্থান নেই। যদি সমাদর করি, তাকে ভালোবাসি, কেমনভাবে তাকে সমাদর করি? নিজের মনোমত উপায় নয়, নিজের বুদ্ধিতে নয়, অপরে কি করছে তা দেখে নয়, কিন্তু ঈশ্বরের উপায়। প্রিয় ভাই বোন, এই প্রকৃত সত্যটা আমরা অনেক সময় ভুলে গেছি। আমরা বেশিরভাগই ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই নিজেরা যেভাবে সন্তুষ্ট হতে পারি বা হই, সেই বিষয়গুলোকে ব্যবহার করে। তাই দেখুন আজকের আচার অনুষ্ঠান ধর্মকে কেন্দ্র করে যা হচ্ছে, আমি তো বলি নাচানাচি হচ্ছে, ঈশ্বরের প্রশংসা সেখানে হচ্ছে না। কতটা সাজালাম, কতটা আলো দিলাম, তা ঈশ্বরকে সন্তুষ্ট করে না। কতটা তার বাধ্য হলাম, কতটা তাকে ভালোবাসলাম, কতটা অন্যায়কে ত্যাগ করলাম, তাই তো তিনি চান। তাই তিনি বলছেন তোমাদের ওই বৃথাই পর্ব পালন, বৃথাই অমাবস্যা, বৃথাই তোমাদের আমার কাছে আসা। ভয়ানক বিষয়। যখনই সময় হবে, নিশ্চয় করে যিশয় ভাববাদী পুস্তকের 1 অধ্যায় পুরোটা পাঠ করুন, দেখুন বাক্যের আলোয়ে নিজেকে দেখবার চেষ্টা করুন, বাক্যের আয়নায় চেনার চেষ্টা করুন যে আপনার কোথায় দুর্বলতা আছে। ফিরে আসুন, ঈশ্বর চাইছেন বারবার করে যেন আমরা ফিরে আসি। তিনি চাইছেন আমরা যেন তার সমাদর করি, আমরা যেন তাকে প্রেম করি, আমরা যেন অবজ্ঞা না করি। তাই তো তিনি এখানে বলছেন, হে যাজকগণ, তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, ধর্ম অনুষ্ঠান করছো বটে, কিন্তু আমাকে অবজ্ঞা করছো। সাত পদ বলা হয়েছে, 6 পদের শেষ থেকে, কিন্তু তোমরা বলিতেছো কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি। ঈশ্বর তাদের কথাই বলছেন, তোমরা আমার যজ্ঞবেদীর উপরে অশুচি খাদ্য নিবেদন করিতেছ, তথাপি বলিতেছ কিসে তোমাকে অশুচি করিয়াছি। সদাপ্রভুর মেজ তুচ্ছ ইয়া বলাতেই তাহা করিতেছ। এত নিয়মিত ছিল তারা তাদের ধর্মীয় ক্রিয়াকলাপে, কিন্তু তবু কিভাবে তাদের অবজ্ঞাকারী হিসাবে ঈশ্বর গণ্য করেছেন? ঈশ্বর নিজে এই কথা ভাববাদীর মাধ্যমে বলছেন, তোমরা আমার যজ্ঞবেদীর উপরে অশুচি খাদ্য নিবেদন করিতেছ। একটা কথা আমি পরিষ্কার করতে চাই, যে এখানে খাদ্য বলতে বেদিতে উৎসর্গীকৃত বস্তুকে প্রকাশ করা হয়েছে। সে হতে পারে বক্ষ নৈবেদ্য বা হতে পারে হোম বলি, যা কিছুই উৎসর্গীকরণের জন্য আনা হতো বেদির উপরে তা হল খাদ্য। ঈশ্বর জানেন সেই খাদ্য অর্থাৎ সেই উৎসর্গ অশুচি, কিন্তু ওই সমস্ত যাজকেরা ও উৎসর্গ আনয়নকারী মানুষেরা নিজেরা সে সম্পর্কে সচেতন নয়। তারা ঈশ্বরকে প্রশ্ন করছে, কিসে তোমাকে অশুচি করিয়াছি? অর্থাৎ তারা না জানার ভান করছে, প্রকাশ করতে চায় আমরা তো ঠিক আছি। ঈশ্বর যে কি বলেন তা নিজেই জানেন না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমাদের এই ঠিক আছি মনোভাব আমাদের জীবনকে কুরে কুরে খাচ্ছে। তাই তো প্রভু যীশু বলেছিলেন, আমি সুস্থদের জন্য আসি নাই কিন্তু অসুস্থদের জন্য এসেছি। আর দেখুন এখানে তার জন্য ঈশ্বরের উত্তর কি, সদাপ্রভুর মেজ তুচ্ছ, ইহা বলাতেই তাহা করিতেছ। সদাপ্রভুর মেজ তুচ্ছ, ইহা বলাতেই তাহা করিতেছ। ঈশ্বর কথা বলছেন যিহুদি অবশিষ্টাংশের সঙ্গে, যারা নির্বাসন হতে স্বদেশে প্রত্যাগত। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নবুখদনেস্সর যখন জেরুসালেম অধিকার করলেন, সমস্ত ভেঙে পুড়িয়ে ধ্বংস করে দিলেন এবং সমস্ত মূল্যবান সামগ্রী তারা বিদেশে লুট করে নিয়ে গেলেন। আর শুধু তাই নয়, যত পরিশ্রমী এবং যারা শিক্ষিত, যারা ধনী, যারা সুন্দর দেখতে, সেই সমস্ত ব্যক্তিকে তারা ধরে বেঁধে নিয়ে গেছিল বাবিলনে। আর অন্ধ খঞ্জ অভাবগ্রস্তকে তারা ফেলে রেখে গেছিল জেরুসালেমে। আর তারপরে সেই অংশ যখন তারা বাবিলনে যখন বন্দিদশার মধ্যে রয়েছে, তারা ক্রন্দন করেছে ঈশ্বরের কাছে, কারণ তাদের কাছে আর ঈশ্বরকে ডাকবার জন্য সেই মন্দির ছিল না। এবং আমরা ইতিহাসে পাঠ করি, বিশেষ করে আমরা বাইবেলের পুরাতন নিয়মে দানিয়েল ভাববাদী পুস্তকে এবং অন্যান্য পুস্তকে দেখি যে রাজা তার নিজের প্রতিমূর্তির কাছে অবনত হবার জন্য প্রত্যেক মানুষকে আজ্ঞা করেছে, এবং তা ভয়ঙ্কর ছিল ইহুদিদের পক্ষে, কারণ তারা একমাত্র জীবন্ত ঈশ্বরকে ভিন্ন আর কারোর কাছে অবনত হতে পারে না। তারা হস্ত নির্মিত কোনো প্রতিমা তার কাছে প্রণাম করতে পারে না, কারণ ঈশ্বরের আজ্ঞা যে তোমরা কোনো প্রতিমা নির্মাণ করো না, তার প্রতি কোনো সম্মান বা তাকে প্রণাম করো না। আর সেই বিষয় তাদের সামনে এসে পৌঁছালো, তাই তারা ভয়ানক যাতনার মধ্যে দিয়ে গিয়ে ঈশ্বরের কাছে ক্রন্দন করলেন, আর ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছিলেন, আর ঈশ্বর তাদেরকে সেই পরজাতির হাত থেকে আবার ফিরিয়ে আনলেন নিজ দেশে। কিন্তু প্রত্যাগত হয়ে ফিরে এসে তারা কি করছে? তারা স্বদেশে শুধু ফিরে আসেনি, তারা এখন উন্নতি করেছে, মন্দির তৈরি করেছে, সুন্দর বাসস্থান পেয়েছে, জীবনকে স্থায়ীভাবে তারা ভাবতে শিখেছে, তাদের মন্দিরে তারা তাদের আরাধনা করে, উৎসর্গ নিয়ে আসে ঈশ্বরের কাছে, রীতিনীতি নিয়মমাফিক সমস্তই পালন করে চলেছে। অথচ তারা ঈশ্বর হতে বহু দূরে, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতে তাদের কেমন ঔদ্ধত্য, কিন্তু ঈশ্বর যা বলছেন তা প্রকৃতই আঘাতজনক। তৎকালে জাতির অপরাধ প্রযুক্ত সর্বশক্তিমান ঈশ্বর মালাখী ভাওবাদীর মাধ্যমে যে সমস্ত কথা বলেছেন, আজ আমি আপনি সেই বাক্যের দর্পণে যখন নিজেদেরকে লক্ষ্য করি, তখন কি সেই একই অপরাধ আমাদের মধ্যে দেখতে পাই না? হ্যাঁ, স্তব স্তুতি যা কিছু প্রভুর চরণে উৎসর্গ করছি সে সকল কি পবিত্র নির্দোষ উৎসর্গ? আর আমাদের অন্তর কি সম্পূর্ণ পবিত্র নির্মল থাকে? আমাদের আরাধনা কি ঈশ্বরে গ্রাহ্য হয়ে চলেছে? আমাদের আত্মিক পথ চলাই বা তার দৃষ্টিতে বিশুদ্ধ কিনা, সে বিষয়ে আসুন আজই এখনই সতর্ক হই, যেন ঈশ্বর আমাদের দুর্বলতা যখন দেখিয়ে দেন তা পরিত্যাগ করে তার নিরূপিত পথে আমরা চলতে পারি, যেন তার গৌরব হতে পারে। আসুন ঈশ্বরতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমা পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার দয়া অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হই। তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আবার তোমার নিকটবর্তীতে সাহায্য করলে, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। সাহায্য করো যেন আমরা বিশ্বস্ত হতে পারি, সাহায্য করো যেন তোমার পথে স্থির থাকতে পারি এবং মন্দকে পরিত্যাগ করে সত্য পথে যেন এগোতে পারি। তুমি আমাদেরকে তোমার পথে স্থির রাখো। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো। তোমার ধন্যবাদ হোক, তোমার গৌরব হোক। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 734। আবার বলছি, জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। নিয়মিত জীবনবাণীর অনুষ্ঠান শুনতে থাকুন। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার। সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে, ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে, যিশুর বুকে ডুবলে মেলে, যিশুর বুকে ডুবলে মেলে মুক্তি সরা। Oh,